আপনারা আছেন এসবিএস বাংলা সঙ্গে।
অস্ট্রেলিয়ায় কোভিড-19 সংক্রমণ কমতে থাকায় জনমনে একটা প্রশান্তি ফিরে এসেছিল, মানুষ যেন বন্দী জীবন থেকে মুক্তি পেয়েছে, এমন একটা ধারণা নিয়েই চলাফেরা শুরু করেছিল। অনেক ক্ষেত্রে আরোপিত ও শিথিল করা কানুনগুলো মানছিল না, এরই মধ্যে আবার নতুন করে প্রাদুর্ভাব হালকা মাত্রায় ফিরে এসেছে। কিন্তু সরকার এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ কঠোর দৃষ্টি রেখেছে সেদিকে। এরই মধ্যে ভিক্টোরিয়া রাজ্যে দ্বিতীয়বার ফিরে আসা প্রাদুর্ভাবের মাত্রা অস্ট্রেলিয়ার যে কোনো রাজ্যের তুলনায় বেশি। নতুন করে ভিক্টোরিয়া রাজ্যে সংক্রমণ দেখা দেওয়ায় জনমনে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হয়েছিল। কেন এই পরিস্থিতির উদ্ভব হলো, কেন কমতে থাকা পরিস্থিতি আবার নতুন করে ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে, এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ডাক্তার আশাদ সাম। পেশায় তিনি একজন জেনারেল প্র্যাকটিশনার, কিন্তু কোভিড-19 নিয়ে তার প্রচুর গবেষণা রয়েছে। ডক্টর আশাদ সামস, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ জনাব আরিফিন আমাকে আমন্ত্রণ জানাবার জন্য।
আপনি তো কোভিড-19 নিয়ে বেশ গবেষণা করেছেন বলে আমরা জানি, আপনি আমাদের বলবেন কি অস্ট্রেলিয়াতে কোভিড-19 দ্বিতীয়বার হানা দেওয়ার বা ফিরে আসার কারণ কি?
চমৎকার একটি প্রশ্ন করেছেন, আমরা এ ব্যাপারে একটু নতুন করে আবার উদ্বিগ্ন হচ্ছি। যেটা আপনি বলেছেন যে নতুন করে হানা দিচ্ছে এই কোভিড-19 অস্ট্রেলিয়াতে, বিশেষত ভিক্টোরিয়াতে, মেলবোর্নে, আমার যেটা ধারণা যে কারণগুলি প্রথম থেকেই আমাদের ছিল সেই কারণগুলি আসলে এখনো রয়েছে, এবং তার সাথে এই যে ফ্লু সিজন যুক্ত হয়েছে শীতকাল, এবং দীর্ঘদিন লকডাউনের পরে যখন একটু শিথিল করা হয়েছিল তখন হয়তো এই বিভিন্ন পরিবারে মানুষের ভেতরে, আমাদের এই নাগরিকদের ভেতরে চলাফেরা এবং মানুষের মিশ্রণ একটু বেড়ে গিয়েছিল, সেটি একটি কারণ। এবং আপনারা জানেন যে প্রথম থেকেই অস্ট্রেলিয়াতে আমাদের নাগরিকরা কিংবা আমাদের যারা রেসিডেন্ট তারা কিন্তু কম বেশি বিদেশ থেকে আসছে। এই প্রতিদিন অস্ট্রেলিয়াতে 200 থেকে 1,000, দিনে 1,000 মানুষ পর্যন্ত কিন্তু বিদেশ থেকে আসছে, মূলত এয়ার ট্রাভেল এবং নৌপথে, বিশেষত ক্রুইজ শিপের মাধ্যমে, যেটা আপনারা জানেন প্রথম প্রথম পর্যায়ে ছিল, এখন অবশ্য ক্রুইজ বন্ধ হয়েছে, কিন্তু এয়ার ট্রাভেল কিন্তু বন্ধ হয়নি। এয়ার ট্রাভেলে 200 থেকে প্রতিদিন 1,000 পর্যন্ত যাত্রী আসছে। তবে যেহেতু এরা আসবার পর এখনো 14 দিন পর্যন্ত হোটেল কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, সেজন্য আমাদের যে অস্ট্রেলিয়াতে কিন্তু প্রতিদিন 500 পর্যন্ত এই কোভিড-19 ডায়াগনোসিস হচ্ছিল, যেটাকে আমরা আমাদের প্রাথমিক পিক বলি, কিন্তু এখন কিন্তু সেই নামতে নামতে 4, 5, 6, 7 এইভাবে চলে আসছিল, কিন্তু গত এই যে 1-2 সপ্তাহ আবার একটু বেড়েছে। তবে আমাদের যে প্রাথমিক যে দিক সেই দিকে কিন্তু এখনো আমরা পৌঁছিনি, সেটা একটি আশার কথা। তবুও ভিক্টোরিয়াতে দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ বেশি, এমনকি নিউ সাউথ ওয়েলসের থেকেও বেশি ডায়াগনোসিস হচ্ছে, যেটা আমার মনে হয় এমনিতেই ভিক্টোরিয়াতে শীতের পরিমাণ বেশি, এবং আপনারা জানেন যে এখন অস্ট্রেলিয়াতে এই শীতকাল চলছে, এবং শীতকালে এই যে সর্দি কাশি জনিত রোগ কিন্তু একটু বেশি হয়ে থাকে, আমরা বলি ফ্লু সিজন, এবং এই ফ্লু সিজনে অন্যান্য ফ্লুর সাথে হয়তো বেশি টেস্ট করবার কারণে এর ডায়াগনোসিস বেশি হচ্ছে। এটি আমার এই মুহূর্তে দ্বিতীয় পিক, যেটাকে আমরা বলছেন, যেটাকে আমি বলছি পিক না হলেও অন্তত দ্বিতীয় হালকা স্পাইক।
আচ্ছা, আপনি বলছিলেন যে বিদেশ থেকে আসা যাত্রীদের ভেতর থেকে সংক্রমণ ছড়াচ্ছে এমন অভিযোগ থাকলেও দেখা যাচ্ছে যে অজানা উৎস থেকেও তা ছড়াচ্ছে, এর কারণ কি হতে পারে?
চমৎকার কথা বলেছেন। আমরা এই যে বিদেশ থেকে যখন যাত্রী আসছে এটাকে আমরা বলছি দিস সোর্স আর ফরেন সোর্স, বেসিক্যালি দিস ইজ নট আওয়ার ইন্টারনাল সোর্স, কিন্তু এর পরেও আবার কিছু কিছু ডায়াগনোসিস হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসলে বিদেশ ফেরত যাত্রী নয়। তবে কিভাবে এই যাত্রীগুলি, এই নাগরিকরা আক্রান্ত হচ্ছে সেই কারণগুলি যদি আমরা খুঁজতে থাকি তাহলে আমরা দেখব, একটু লক্ষ্য করে আপনারা দেখবেন যে ভিক্টোরিয়াতে একটি ক্লাস্টার, যেটাকে আমরা জানি সিডার মিট ফ্যাক্টরি, একটা মাংসের ফ্যাক্টরিতে একটা ক্লাস্টার ডায়াগনোসিস হয়েছে, সেখানে একজন থেকে আস্তে আস্তে ওখানকার যারা স্টাফ তারা আক্রান্ত হয়েছে। এবং আরেকটা জানেন আপনারা, যখন বিদেশ থেকে যাত্রীরা আসলো এবং 14 দিনের কোয়ারেন্টাইনে থাকলো, তখন এই হোটেলের সিকিউরিটি স্টাফ, এমনকি যারা যাত্রী এই হোটেলে ছিল তাদের ভেতরে ইন্টারনাল যে মিক্সিং, এই যে অভ্যন্তরীণ মিশ্রণ, এমনও শোনা গেছে যে তারা ভেতরে হয়তো একজন আরেকজনের সাথে তাস খেলেছে, এমন অভিযোগও পাওয়া গেছে যে সেক্সুয়াল মিক্সিংও অভিযোগ পাওয়া যাচ্ছে, সেটাও একটি কারণ হতে পারে। এবং আরো একটা কথা, এই যে হোটেলগুলিতে কিংবা কোয়ারেন্টাইন এরিয়াতে যে স্টাফ কাজে নিয়োজিত ছিল তাদের হয়তোবা ট্রেনিং কিংবা এই যে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা আমার মনে হয় ঘাটতি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন মেলবোর্নে যে নতুন কোভিড রোগ ডায়াগনোসিস হচ্ছে, এর ভিতরে একটি প্রধান উৎস পাওয়া গেছে এই যে পাবলিক অ্যাপার্টমেন্টগুলিতে। কয়েকটি বড় বৃহৎ পাবলিক অ্যাপার্টমেন্ট যেটা হাউজিং কমিশন অ্যাপার্টমেন্ট, এখানে স্বল্প আয়ের এবং এদের বেশিরভাগেরই ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই পাবলিক অ্যাপার্টমেন্ট গুলিকে যেটা এখন বলা হচ্ছে যে ভার্টিক্যাল ক্রুজ, অর্থাৎ কিনা এখানে খুব অল্প পরিসরে অনেক বেশি লোকের এখানে বসবাস, এবং একটি পাবলিক অ্যাপার্টমেন্টের হয়তো 10 তলায় একজন লোক কোভিড আক্রান্ত হয়েছে, তার জানালা খোলা, আবার তার নিচ তলায় হয়তো 9 তলায় একটি পরিবার বসবাস করছে, তারা কিন্তু এই 9 তলার ওই লোকের সাথে তাদের দূরত্ব কিন্তু খুব কম। এবং আর একটা যেটাকে আমরা বলি যে ভাইরাল লোড কনসেন্ট্রেশন, যদি একটি সীমিত পরিমাণ জায়গাতে বেশি পরিমাণ লোক আক্রান্ত হয়ে থাকে, যেটা আমরা নিউ ইয়র্কের ক্ষেত্রে দেখেছি যে যারা অফিসে গিয়েছে তাদের থেকেও লকডাউনের ভেতরে যারা একটি বৃহৎ অ্যাপার্টমেন্টে গাজাগাজি কিংবা স্বল্প পরিসরে বসবাস করেছে তাদের ভেতরে আক্রান্তের পরিমাণ যারা অফিসে গিয়েছে তাদের থেকেও বেশি। এইরকম বিপজ্জনক অবস্থা আমরা দেখতে পেয়েছি এই মেলবোর্নের এই পাবলিক অ্যাপার্টমেন্ট অর্থাৎ এই টাওয়ারগুলিতে। সেজন্য এখন আপনারা জানেন যে সরকার এই অ্যাপার্টমেন্টগুলিতে স্পেসিফিক্যালি লকডাউন করা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে এদেরকে টেস্ট 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 এবং আইসোলেশন এবং কোয়ারেন্টাইন বাড়িয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখার।
আচ্ছা, আপনি আমাদেরকে বলেন যে একজন মানুষ একবার কোভিড-19 সংক্রমিত হলে পুনরায় কি আবার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে?
দেখুন, এটি একটা নতুন রোগ, এ সম্পর্কে আসলে কোনো বড় স্টাডি এখনো হয়ে ওঠেনি। তবে দু একটি রোগীকে যে দেখা গেছে যে তারা হয়তো নেগেটিভ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার 3-4 সপ্তাহ পরে হয়তোবা দেখা গেল যে তাদের আবার পজিটিভ আসছে, কিন্তু এর পরিমাণ খুব সামান্য এবং এই ব্যাপারে একটি বড় কোনো স্টাডি এখনো হয় নাই। তবে থিওরিটিক্যালি মনে হচ্ছে যে সম্ভাবনা বেশ কম। তবে যাদের ইমিউনো কম্প্রোমাইজ আমরা যেটাকে বলি, একটি লোকের যদি ইমিউনিটির সমস্যা থেকে থাকে, যেমন ধরেন একজন এইডস আক্রান্ত রোগী, এইডস আক্রান্ত রোগী কিংবা কোনো হাই ডোজ স্টেরয়েডে থাকা রোগী কিংবা কোনো ইমিউনোথেরাপি অর্থাৎ কোনো অর্গান ট্রান্সপ্লান্টের পরে কিংবা আদার্স কোনো কারণের পরে যখন তারা ইমিউনোথেরাপিতে নিয়ে থাকে, এই ইমিউনোথেরাপি তাদের অন্যান্য যে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক সময় তাদেরকে সাপ্রেসড করে রাখা হয়, দুর্বল করে রাখা হয় ইত্যাদি কারণে। যেমন বয়স্ক লোক, ছোট শিশু, এদের ক্ষেত্রে যদি ইমিউনিটির পরিমাণ কম থাকে তাহলে তত্ত্বগতভাবে থিওরিটিক্যালি আমার মনে হয় যে তারা আক্রান্ত হতে পারে। আবার একজন লোক আক্রান্ত হলো, হয়তো দেখা গেল তার অ্যান্টিবডি ঠিক মতো ডেভেলপ করেনি, সেক্ষেত্রেও আবার দ্বিতীয়বার আক্রান্ত থাকার সম্ভাবনা তত্ত্বগত ভাবে থেকেই যায়।
একজন সুস্থ মানুষ কখন এবং কিভাবে বুঝতে পারবে যে সে কোভিড-19 আক্রান্ত হয়েছে এবং তখন তার কি করা উচিত?
কোভিড-19 মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি যে শ্বাসযন্ত্রের রোগ, শ্বাস যেমন ফ্লু কিংবা নিউমোনিয়া এই জাতীয় একটি রোগ। এর সাথে আরো কিছু দেখা গেছে বিভিন্ন রকম ভাবে, এটা কিন্তু মানুষের দেহে এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়াও কিন্তু কোভিড-19 এর একটি উপসর্গ হতে পারে। আরেকটা হতে পারে যে ক্লটিং প্রবলেম, মানুষের কোয়াগুলেশন সিস্টেমের একটি প্রবলেমের কারণে স্ট্রোক কিংবা আদার্স হার্ট অ্যাটাক কিংবা এই জাতীয় কিন্তু সমস্যাও কিন্তু কোভিড থেকে দেখা যাচ্ছে বলে এর নজির পাওয়া গেছে। কাজে এই একজন লোক কোভিড আক্রান্ত হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যেতে পারে তখনই যখন তার যেই টেস্ট করবার পরে যদি সে পজিটিভ থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা গেছে যে টেস্ট ছাড়াও এই কোভিড ডায়াগনোসিসের যে ভাইরাল ডায়াগনোসিস অর্থাৎ কিনা আরটিপিসিআর, এটা ছাড়াও তার শ্বাসযন্ত্রের যে নিউমোনিয়া কিংবা এই জাতীয় যে রোগ সিটি স্ক্যানের মাধ্যমে ডায়াগনোসিস করা হচ্ছে, সেক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন ভাবে যদি ডায়াগনোসিস করা হয় তখনই বোঝা যাবে যে তার কোভিড হয়েছে। একজন লোকের হয়তো সামান্য ফ্লু হলো, আবার কোভিড হলো, আরেকজনের কোভিড হলো, দুজনের কিন্তু উপসর্গ একরকম থাকতে পারে। কাজেই এটা নিশ্চিতভাবে বলতে হলে আরো কিছু টেস্টের প্রয়োজন রয়েছে।
কোভিড-19 ভ্যাকসিন এখন মানুষের ব্যবহারের জন্য তৈরি হয়নি এবং এরই মধ্যে বাংলাদেশের একটি সংস্থা বলছে তারা এই ভ্যাকসিন তৈরি করবে, এ ব্যাপারে আপনি কি জানেন?
দেখুন, কোভিড-19 ভ্যাকসিনের যে রেস দৌড় সেটা কিন্তু বিভিন্ন দেশে শুরু হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে কোন কোন দেশে একই দেশে অনেকগুলি ভ্যাকসিনের চেষ্টা চলছে। সেক্ষেত্রে মনে করুন এই ভ্যাকসিনের কোন কোন ক্ষেত্রে শুরু হয়েছে যে তারা শুধুমাত্র যে এনিম্যাল টেস্ট শুরু করেছে, কিন্তু এনিম্যাল টেস্ট শেষ করে হয়তো হিউম্যান মানব দেহে এটা স্বল্প পরিসরে শুরু করেছে। আবার কোন কোন দেশ হয়তো বা শিগগিরই যাবে যে মানব দেহে বড় স্কেলে শুরু করবার। আমি যেটা শুনেছি দেখেছি, আপনি হয়তো দেখেছেন যে টেলিভিশনে আমরা সম্প্রতি দেখলাম যে বাংলাদেশে একটি সংস্থা, একটি কোম্পানি, তার বিজ্ঞানী তিনি বললেন যে এখানে তারা শুরু করেছেন। হ্যাঁ, এটা যেটা আমি বললাম যে 150 বেশি চেষ্টা এখানে শুরু হয়েছে, এবং যদি বাংলাদেশের যে চেষ্টা আমরা যেটা বলি সে চেষ্টা ধরলে আমার মনে হয় 200-250 তারও বেশি চেষ্টা, এ ধরনের চেষ্টা অলরেডি শুরু হয়েছে। সে চেষ্টা যেটা বলা হচ্ছে যে তারা একটি স্বল্প পরিসরে যে এনিম্যালের উপর প্রথম একটি ভ্যাকসিনের চেষ্টা করেছে, এবং তারা বলছে এই এনিম্যালে তারা দেখতে পেয়েছে যে এর অ্যান্টিবডি তৈরি হয়েছে এনিম্যাল লেভেলে। অর্থাৎ কিনা ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বাংলাদেশের যে প্রচেষ্টা, যে গ্লোবাল ইন্টারন্যাশনাল সম্ভবত, এদের প্রচেষ্টা প্রাথমিক পর্যায়ে অর্থাৎ এনিম্যাল পর্যায়ে তারা শুরু করেছে। এর অনেকগুলি ধাপ অতিক্রম করবার পরেই বলা যেতে পারে যে হ্যাঁ ভ্যাকসিনটি আসলে আবিষ্কৃত হয়েছে, কিন্তু তা না হলে এটা এখনো তাদের যে দাবি অনুযায়ী এটা অত্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে আমার ধারণা।
ডক্টর আশাদ শামস, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করবার জন্য।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।